জয় শ্রী রাধা। গতদিন আমরা সেই ধর্ম বেদ তিনি মহাত্মা কৌশিককে অনেক তত্ত্বজ্ঞান প্রদান করলেন। এর সারাংশ এটাই হচ্ছে যে তিনি তত্ত্বজ্ঞান কেন প্রদান করলেন, তিনি ধর্ম বেদ মানে নিকৃষ্ট জাতির মধ্যে আর ব্রাহ্মণ সমস্ত বর্গের মধ্যে বর্ণের মধ্যে শ্রেষ্ঠ, এখানে এটাই প্রতিপাদন করেছেন যে জ্ঞান এমনই জিনিস যে সে যে কোনো স্থান থেকেই গ্রহণ করা যেতে পারে। আমি ব্রাহ্মণ, আমি বড় মহাত্মা, আমি কারো থেকে জ্ঞান নেব না, আমি কারো থেকে হরিকথা শুনব না, এগুলো মানে একেবারে নরকে যাওয়ার জন্য একটা পূর্ণ সুন্দর রাস্তা তৈরি করে ফেলা। জ্ঞান যেখানেই পাওয়া যাক না কেন সেখান থেকেই নিতে হবে, সে যদি কীট পতঙ্গ কোনো নিম্ন জাতি সকলের থেকেই নেওয়া যেতে পারে। দেখুন শ্রীমৎ ভাগবতে আমরা যে দত্তাত্রেয় মহারাজের ২৪ গুরুর বর্ণনা শ্রবণ করেছি সেখানেও আমরা পরিষ্কার বুঝতে পারি যে কোনো কারো থেকেই জ্ঞান নেওয়া যেতে পারে। কিন্তু আমরা অজ্ঞানতার কারণে মাৎসর্যবশত সেগুলো স্বীকার করতে চাই না, কিন্তু শাস্ত্রে এই বেদ কথা প্রসঙ্গে এই কথাই বলেছে। যাই হোক, যুধিষ্ঠির মহারাজ তিনি ঋষি মার্কণ্ডেকে প্রাপ্ত হয়ে কি যে জিজ্ঞাসা করবেন কিছু ভেবে উঠতে পারছেন না, তা প্রশ্ন করলেন যে সেই অগ্নিপুত্র কার্তিকের জন্ম বৃত্তান্ত আমি আপনার থেকে যথাবত শুনতে চাই। ঋষি মার্কণ্ডেয় সন্তুষ্ট হয়ে বললেন যে হে কুরুনন্দন, আমি তোমাকে সেই মহাপ্রতাপশালী কার্তিকের জন্ম বৃত্তান্ত শ্রবণ করাতে যাচ্ছি। হে রাজন, পুরাকালে এই দেবতা আর অসুরদের যে সংগ্রাম এ লেগেই থাক, আর বেশিরভাগই দেবতারাই পরাজিত হত, অসুররা তারা তপস্যা করে তারা ভীষণভাবে শক্তি অর্জন করত, সেই কারণে দেবতারা যদি দুবার জয়ী হতেন আর অসুরেরা জয়ী হতেন প্রায় ৮-১০ বার। তা একবার দেবরাজ ইন্দ্র চিন্তা করলেন কি করা যায়। তিনি কৈলাস মান সরোবর মানে সেই যে কৈলাস পর্বতে গিয়ে তিনি উপস্থিত হয়ে চিন্তা করছেন যে আমাকে এমন একটা কিছু করতে হবে উপায়, সেই উপায়কে অবলম্বন করে আমি সমস্ত অসুরদের একেবারে নিঃশেষ করে ফেলব। এইরকম ভাবছেন অকস্মাৎ এক নারীর কণ্ঠস্বর তার কর্ণে এসে উপস্থিত হল। সেই এক নারী সে ভীষণভাবে চিৎকার করে বলছেন যে যদি আশেপাশে কোনো বীর পুরুষ থাকেন তাহলে আমাকে কৃপা করে রক্ষা করুন, বারবার এই একই কথা বলছে। দেবরাজ ইন্দ্র সেখানে গিয়ে তার আর্তনাদ শ্রবণ করে অতি সত্বরে গিয়ে বলছেন, হে দেবী, তুমি ভয় পেও না, আমি তোমাকে রক্ষা করব। সেখানে গিয়ে কি দেখছেন যে কেশী নামক এক ভয়ঙ্কর দুরাত্মা দস্যু সে তাকে বলপূর্বক অপহরণ করে নিয়ে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে। তখন সে বলছে, ওরে নীচ কুকর্মকারী, তুই কি করে এই নারীকে অপহরণ করছিস রে, তোকে আমি এখনই মজা দেখাচ্ছি। আর কেশী বলল, সেই অসুর বলছেন, আরে ইন্দ্র, একে আমি বরণ করে নিয়েছি, তুই একে ছেড়ে দে, তা না হলে আমি তোকে জমপুরিতে পাঠিয়ে দেব। এই বলে কেশী তার গদা দেবরাজ ইন্দ্রের উপরে নিক্ষেপ করল। দেবরাজ ইন্দ্র বজ্র দ্বারা সেটি মানে কেটে তছনছ করে দিল। মহাপরাক্রমশালী উৎকট সেই অসুর তখন একটি পর্বত ছুঁড়ে দেবরাজ ইন্দ্রের দিকে নিক্ষেপ করল। তখন দেবরাজ ইন্দ্র বজ্র দিয়ে সেটিকে মানে চূর্ণ বিচূর্ণ করে দিল, কিন্তু সেই পাথরের টুকরো তার শরীরে এবং তার মাথায় লাগে, সে সেখান থেকে পালিয়ে যায়। তারপরে সেই দেবীকে দেবরাজ ইন্দ্র জিজ্ঞাসা করছে, কে তুমি, কার কন্যা, এখানে তোমার কি কাজ, তুমি কেন এসেছিলে? কন্যাটি বললেন, হে দেবরাজ ইন্দ্র, আমি প্রজাপতির কন্যা, আমার নাম দেবসেনা, আর আমার আরেক ভগিনী আছে, তার নাম হচ্ছে দৈত্যসেনা। আমরা দুজন এই মানস পর্বতে এসে ক্রীড়াদি করতাম। তাই এই কেশী দৈত্য সে এসে আমাদের ভারী বিরক্ত করত, আর আমার ভগিনী দৈত্যসেনাকে সে রোজই একই কথা বলত যে তুমি আমার সঙ্গে চলো, আমি তোমাকে বিবাহ করব, তোমাকে সব সুখ প্রদান করব। তা আমার ভগিনী তাকে মন সমর্পণ করে, সে তো তার বলাতে একদিন চলে গেল। কিন্তু এই দুষ্ট রাক্ষসকে আমি কখনো পছন্দ করি না, সে আমাকে জোরপূর্বক অপহরণ করার জন্য এসেছে। ঠিক সে মত অবস্থায় আপনি এসে আমার মান রক্ষা করেছেন। তা তিনি তখন বলছেন দেবরাজ ইন্দ্র যে দেখো কন্যা কন্যে, আমার মা হচ্ছে দক্ষ কন্যা অদিতি, অতএব তোমার সঙ্গে আমার সম্পর্ক হচ্ছে যে তুমি আমার মাতৃত্ব ভগিনী। তাই এখন বলো তুমি কেমন ধরনের প্রতিপ্রাপ্ত হতে চাও? তিনি বললেন যে আমি যিনি দেবতা দানব যক্ষ রক্ষ গন্ধর্ব কিনর কিন্নর তাদের থেকেও মহাপরাক্রমী হবে, এবং আপনার সঙ্গে সে যেন অংশগ্রহণ করে আপনার সমস্ত সুখ দুঃখে যুদ্ধাদিতে সে তার পরাক্রম দেখায়। আমি এমন একজন পতিকে প্রাপ্ত হতে চাই। ঋষি মার্কণ্ডেয় বললেন, হে রাজন, সেই কন্যার কথা শুনে সে তখন চিন্তা করছে যে কি করা যায়, সে তো মহা দুঃখের কথা, এমন পরাক্রমী পতি আমি কোথায় খুঁজে পাই, আমার তো স্বর্গেও এমন পরাক্রমশালী কেউ নেই, আর তা যদি থাকতো তাহলে এই অসুরেরা আমাদের এইভাবে প্রহার করত না। তিনি ব্রহ্মলোকে ব্রহ্মাজির কাছে নিয়ে গেলেন, তার মানে সমস্ত কথাবার্তা হওয়ার পরে বললেন যে হে ব্রহ্মাজি, ইনি হচ্ছেন আমার মাতৃত্ব ভগিনী, তা ইনি এক অতি সুন্দর পরাক্রমী শক্তিশালী স্বামী পেতে চান, তা আমি তো কোথাও খুঁজে পেলাম না, তা আপনি বলুন না আমি তাকে কার হাতে সমর্পণ করি। বলছেন, হে ইন্দ্র, তুমি দেখবে যে অল্প কয়েকদিনের মধ্যে অগ্নির সাহায্যে মহাপরাক্রমশালী এক বালকের জন্ম হবে, অগ্নিরই সন্তান রূপে সে খ্যাত হবে, তার নাম কার্তিক, সে দেবতাদের সেনা অধ্যক্ষ হবে, মানে তোমাদের সেনা অধ্যক্ষ হবে, সে মহাপরাক্রমী বলিয়ান, অতএব তাকেই সমর্পণ করো। বললেন, ঠিক আছে। সেখান থেকে আবার স্বর্গে চলে আসলো। এবারে সমস্ত ব্রাহ্মণরা তারা অগ্নিতে যে আহুতি হোমাদি করেন সেখানে অগ্নিদেবকে প্রকট করতে হতো। আজকালকার দিনে যেমন দেশলাই দিয়ে অগ্নি প্রকট করা হয়, কিন্তু পুরাকালে তাদের মন্ত্রের দ্বারা আবাহন করলেই অগ্নি ওখানে প্রজ্বলিত হয়ে অগ্নিদেব এসে যেতেন। অগ্নিদেব এসে তার নিজ কার্য আরম্ভ করলেন, যা কিছু তার মধ্যে সমর্পণ করেন তা গ্রহণ করেন, এবং সেই বলি ভাগ মানে যজ্ঞের ভাগ সমস্ত যাদের যাদের দেওয়ার তা দিয়ে থাকেন। এবারে সেখানে সেই যে সপ্তর্ষিগণ ছিলেন, সপ্ত ঋষিবৃন্দ, তাদের স্ত্রীরা পরমাসতী, পরমাসুন্দরী, তাদের দেখে অগ্নির মধ্যে মানে কাম বাসনা জাগরিত হল ভীষণভাবে। এবারে ভীষণভাবে যখন সে সন্তপ্ত হতে থাকলো, সে চিন্তা করলো এরা এনারা হচ্ছেন সব পতিব্রতা শুদ্ধ চারিণী, অতএব আমাকে ভস্ম করে দেবে, আমাকে অভিশাপ দিয়ে দেবে। আর তিনি চিন্তা করলেন আমার মধ্যে এই প্রকার কাম বাসনা এসে উপস্থিত হলো, শরীর জর্জরিত হতে চলেছে। তাই তিনি স্থির সিদ্ধান্ত করলেন যে বনে গিয়ে শরীর প্রণিপাত করবেন, মারা যাবেন। এই অগ্নিপত্নী সোহা যখন জানতে পারল সমস্ত বিষয়টা, তখন সে কি করল, তার কাছে গেল। অগ্নি ঋষি পত্নীদের রূপে মানে রূপ ধারণ করে অগ্নির কাছে গেল, সেই বনে গিয়ে বলছেন যে আমি মানে ভীষণভাবে কামসন্তপ্তা, অতএব আপনি আমাকে উপভোগ করে আমার ইচ্ছা পূর্ণ করুন। তিনি মহর্ষি পত্নী রূপ ও গুণশীলবতী যে শিবার, সেই শিবার রূপ ধারণ করেছিলেন। তারপর আরো বললেন যে আমার ইচ্ছা যদি আপনি পূর্ণ না করেন তাহলে আমি প্রাণে বাঁচব না। অগ্নিদেবী, অগ্নি তিনি দেবী, সেই শিবার সঙ্গে সমাগম করলেন, এবং শিবা শিবার রূপে আছেন মানে নিজ পত্নী সোহা, তার বীর্য তিনি হাতে ধারণ করলেন, করে কি করলেন একটি স্বর্ণ কুম্ভের মধ্যে রাখলেন। এইভাবে সেই সপ্ত ঋষির সকলের রূপ ধারণ করলেন, করে তার সঙ্গে তার ইচ্ছা পূর্ণ করলেন। কিন্তু অরুন্ধতী তিনি তপস্যায় এমনভাবে লীন ছিলেন যে তার রূপ সে ধারণ করতে পারল না। অরুন্ধতী তো বিশাল মানে সমস্ত সতীর মধ্যে এনাদের মতন পতিব্রতাদের পাতিব্রতাদের নাম লিপিবদ্ধ প্রথম স্তরেই আছে, অতএব এই অরুন্ধতীর তপস্যার প্রভাবে তার রূপ ধারণ করতে সোহা সমর্থবতী হল না। এইভাবে তিনি এই ছয়বার অগ্নির বীর্যকে ধারণ করে তিনি সেই সুবর্ণ কুম্ভে রাখলেন। হে রাজন, আর সেই ছয় ঋষিপত্নীর রূপ ধারণ করে ছবার সেই বীর্য তিনি স্বর্ণকুম্ভে স্থাপনা করলেন। এবারে দেখতে দেখতে সেখান থেকে মানে অল্প কয়েকদিনের মধ্যে সেখান থেকে এক দিব্য পুরুষ, ছ দিনের মধ্যে এক দিব্য পুরুষ তিনি বেরিয়ে আসলেন, তার নাম হলো স্কন্দ। আর তার ছটি মাথা, বারোটি কান, বারোটি চক্ষু, বারোটি হাত এবং একটি গ্রীবা আর একটি পেট ছিল, ইনি হলেন কার্তিক। বল কার্তিক ভগবান কি জয়। এইভাবে মানে সেই শিশু ছদিনের মধ্যে পূর্ণ যুবক হয়ে উঠল। এবারে যুবক হয়ে উঠে সে মেঘের মতো সিংহনাদ করছে, গম্ভীর শব্দ করছে, সমস্ত জন্তু জানোয়ার তারা ভয়বিহ্বল হয়ে ইতস্তত পলায়ন পরায়ণ হল। আর সেই সঙ্গে তিনি কি করলেন, প্রথমে শ্বেত পর্বতে উঠে, এবং এই শ্বেত পর্বতে উঠে হিমালয়ের পুত্র যে ক্রৌঞ্চ পর্বত তাকে তীর দিয়ে দিলেন। আর সেই মহাদেবের যে ধনুষ যেখানে রাখা ছিল, সেই বিশাল ধনুষ তাকে বোধ হয় 200 জন 500 জন দেবতা মিলেও উঁচু করতে পারে না। সেই বিশাল ধনুষটি নিয়ে তিনি কি করলেন, সেই ক্রঞ্চকে বাণে বিদ্ধ করলেন। সে তো বিশাল পর্বত, তা সেটা বিশাল একটা ছেদ ছিদ্র হয়ে গেল। সেই ছিদ্র পথে এখনো বৃহৎ বৃহৎ হংসগণ গৃদ্র পক্ষী সেই মেরু পর্বতের উপর দিয়ে লঙ্ঘন করে যারা যেতে পারেন না তারা ওই ছিদ্র দিয়েই সকলে গমনাগমন করেন। কার্তিকের বাণে বিদ্ধ হয়ে ক্রঞ্চ পর্বত তখন আর্তনাদ করা আরম্ভ করল, আর তাকে পড়তে দেখে অন্যান্য পর্বত তীব্র চিৎকার করতে আরম্ভ করলো। ইয়ে আবার আমরা দেবতাদের থেকে মানে অসুরদের থেকে তো এমন ভাবে ভয় সন্ত্রস্ত হয়নি, কিন্তু আজ আমাদের একই দশা। পর্বতদের সেই আর্ত তীব্র চিৎকার ধ্বনি শ্রবণ করে মহাবলী কার্তিক কিন্তু বিচলিত হন। তিনি এক শক্তিশালী আয়ুধ হাতে নিয়ে সিংহের মতো গর্জন করতে করতে শক্তিশালী আয়ুধ ছুড়ে শ্বেতগিরির এক বিশাল শিখরকে একেবারে ভেঙে ফেললেন। তার আঘাতে বিদীর্ণ সেই শ্বেত পর্বত ভীত হয়ে অন্যান্য পাহাড়ের সঙ্গে তারা পৃথিবী ত্যাগ করে আকাশে ওড়া আরম্ভ করল। এই যে যত যত পাহাড় তাদের কিন্তু পক্ষ মানে পাখা ছিল, তারা ইচ্ছা করলেই উঠতে পারত। দেবরাজ ইন্দ্র দেখলো যে তো শহর গ্রাম সব বিনষ্ট করে ফেলে, অনেক লোক মারা যায়, অনেক গাছপালা জীবজন্তু তারা একেবারেই শেষ হয়ে যায়, তাই বজ্র দিয়ে সমস্ত পর্বতের যে পাখনা মানে ডানা কেটে দিয়েছে। আর কিছু কিছু তারা সমুদ্র গর্ভে গিয়ে উপস্থিত হয়েছিল, তার মধ্যে যেমন মৈনাক্ষ পর্বত ইত্যাদি। তা পৃথিবীও ভীত সন্ত্রস্ত হয়ে পড়ায় তাতে যেন একবারে পৃথিবী একবারে ফাটল ধরল, ফেটে ফেটে যাচ্ছে। কিন্তু ব্যাকুল হয়ে কার্তিকের কাছে পৃথিবী বলশালী হয়ে উঠল, আর পর্বতরাও তার চরণে অবনত মস্তক করে বারবার প্রার্থনা করতে থাকল। তাতে তিনি সন্তুষ্ট হলেন এবং কি করলেন, এই যে কার্তিক তারা প্রত্যেকেই কি করত, মানে প্রতি শুক্লপক্ষের পঞ্চমীর দিন তারা সকলেই এই কার্তিকের পূজা করে সন্তুষ্ট রাখ। একদিন সপ্তর্ষিরা যখন এই মহা তেজস্বী পুত্রের জন্ম বৃত্তান্ত শ্রবণ করলেন তখন সপ্তর্ষির মধ্যে অরুন্ধতী ছেড়ে বাকি 6 জন তাদের পত্নী যারা ছিলেন পরমা সতী সেই ব্রাহ্মণীদের ত্যাগ করলেন, বলছেন তোমরাই ওই পুত্র উৎপাদন করেছ, অতএব আমরা তোমাদের ত্যাগ করলাম। তো তারা কি করল, সেই স্বামী পরিত্যাগ করলে সোহা বারবার সপ্তর্ষিদের বলতে লাগলেন, সপ্তঋষিদের, যে দেখুন ওই যে কার্তিক সে আপনাদের যে ব্রাহ্মণীগণ তাদের কোনো দোষ নেই, সে তো আমি হলাম সোহা অগ্নির স্ত্রী, আমি তার সেই মনোভাব জানতে পেরে আপনাদের পত্নীর রূপ ধারণ করে আমি তার সঙ্গে সমাগম করেছি, কিন্তু এতে তাদের বিন্দুমাত্র দোষ নেই। আর আপনার যদি বিশ্বাস না হয় তাহলে বিশ্বামিত্র ঋষি এই সমস্ত ঘটনা তিনি গোপনে দর্শন করেছিলেন, তাকে জিজ্ঞাসা করুন। কিন্তু সব কিছু মানে জেনে শুনো তারা সেই পত্নীদের আর গ্রহণ করল না। দেবতারা স্কন্দের মানে সেই কার্তিকের বল ও পরাক্রমের কথা শুনে দেবরাজ ইন্দ্রের নিকটে এসে বলল যে এখন তো দেখছিলাম আমরা সব দানব, তাদের সঙ্গে পারাই মুশকিল, এখন আরেকজন কোথা থেকে এসেছেন ভগবান জানে, তার 6টি মাথা 12টি কান 12টি চক্ষু ইত্যাদি বর্ণনা করলেন, তিনি তো আবার ভয়ঙ্কর, তাকে দেখে পর্বতশ্রেণী পর্যন্ত আকাশে উড়ে চলে যায়, সমস্ত দানবগণকে সে তছনছ করে ফেলছে, আপনি কিছু করেন। দেবরাজ ইন্দ্র তার শক্তির প্রভাব না জেনে তিনি ঐরাবতে আড়ুড়ো হয়ে যেখানে কার্তিক ছিলেন সেখানে গেলেন। এবারে কার্তিকও সমুদ্রের ন্যায় ভীষণ গর্জন করছেন তাকে যে দেখে, ইন্দ্রকে দেখে। সেই মহাগর্জনে দেবতাদের সেনাদল তারা হতচেতন হয়ে পড়ল এবং তাদের চাঞ্চল্য দেখা দিল। দেবতারা তাকে বধ করতে এসেছেন দেখে কার্তিক ক্রুদ্ধ হয়ে তার মুখ থেকে অগ্নির হলকা ছাড়া আরম্ভ করল। এবার সেই আগুনের হলকাতে ভীত সন্ত্রস্ত দেবতাদের দগ্ধ করতে লাগল। এতে দেবতাদের মস্তক, শরীর, অস্ত্রশস্ত্র এবং বাহন পর্যন্ত একবারে পুড়ে ছারকার হয়ে গেল। এইভাবে দগ্ধ হতে মানে তারা ইন্দ্রকে পরিত্যাগ করে অগ্নিপুত্র এই কার্তিকের শরণাপন্ন হল। দেখলো যে তো মহাপরাক্রমশালী দেবরাজ ইন্দ্র আমাদের রক্ষা করতে পারবে না, তাই দেবতাদের যত দল তখন কার্তিকের পেছনে গিয়ে বলছেন যে প্রভু আমরা আপনার শরণাপন্ন। এবারে দেবরাজ ইন্দ্র তিনি কি করবেন, তিনি প্রথমে বজ্র নিক্ষেপ করলেন আর কার্তিকের দক্ষিণ অঙ্গে আঘাত হল বজ্রের। এবারে যখনই তার ডান হাতে লাগলো সেখান থেকে আরেক ভয়ঙ্কর দিব্য পুরুষ উত্থিত হল। তার সমস্ত শরীরে কবচ, কবচ মানে পরিহিত রয়েছে এবং সে তো আরো পরাক্রমশালী। সে যখন সিংহনাদ করছে তখন দেখা যাচ্ছে কার্তিকের থেকেও আরো শক্তিশালী। দেবরাজ ইন্দ্র দেখলে তো সর্বনাশ, কি করা যাবে। তিনি তখন কার্তিকের কাছে এসে বললেন যে হে কার্তিকেয়, আমি আপনার শরণাপন্ন আর আপনি আমাকে মারবেন না, আমাকে কিছু করবেন না, আপনি স্বর্গ নিয়ে নেন, আমি আপনার নির্দেশ অনুসারে চলব, আপনি ইন্দ্র হয়ে যান। তিনি বললেন না না, তা কি করে সম্ভব, তা সম্ভব নয়, আমি তো আপনারই প্রজা, তা আমি আপনার রাজ্য কিভাবে ছিনিয়ে নিতে পারি, এ তো শাস্ত্র যুক্তিযুক্ত কথা নয়, বরঞ্চ আমি আপনার শরণাপন্ন। দেবরাজ ইন্দ্র বলছেন দেখো তোমার বয়স আজ প্রায় ছদিন হচ্ছে, তাতে তোমার এই পরাক্রম কেউ সহ্য করতে পারছে না, আর সমস্ত দেবতারা তারা তোমার শরণ নিয়েছে, এর অর্থ হচ্ছে তুমি রাজা হয়ে গেলে স্বর্গের। অতএব আমি যদি চাই তথাপি আমাকে কেউ রাজা বলে স্বীকার করবে না, কারণ তোমার শক্তির কাছে আমি একেবারে নূন, তা আমি কোনো প্রকারেই আর ইন্দ্র হব না। বললেন না আমি আপনার সেবক, বরঞ্চ আপনি আমাকে যা আদেশ করবেন আমি তাই করব। মাঝে জিজ্ঞাসা করছেন কার্তিক যে হে দেবরাজ ইন্দ্র আপনার কি কি কাজ করতে হয়। বলছেন সে তো অনেক কাজ, সমস্ত প্রাণীর প্রতি অনুশাসন করা এবং যারা দণ্ডনীয় তাদের দণ্ড প্রদান করি, আর সূর্য তিনি যদি কোনো কারণবশত না থাকেন তাহলে আমি সূর্যের রূপ ধারণ করি, চন্দ্রর অভাবে আমাকে চন্দ্রও হতে হয় এবং কখনো অগ্নি, কখনো বায়ু, কখনো পৃথিবী, কখনো জলও হতে হয় এবং তাদের সেই সমস্ত কার্যও পরিপূর্ণ আমাকেই করতে হয়। কেননা ইন্দ্রের মধ্যে অনন্ত শক্তি আছে, বীরবর তুমিও অত্যন্ত বলবান, অতএব তুমি আমাদের ইন্দ্র হও। তখন ইন্দ্র আরো বললেন হে মহাবাহ, তুমি ইন্দ্র হয়ে আমাদের সকলকে সুখী করো, তুমি প্রকৃতপক্ষে এই পদের যোগ্য, অতএব আজই তোমার অভিষেক হোক। স্কন্দ বললেন মানে কার্তিক ভগবান বললেন যে আপনি নিশ্চিন্ত হয়ে ত্রিলোক শাসন করুন, আমি আপনার সেবক এবং আপনি আমাকে যে পদ দেবেন আমি আপনার অনুগত হয়ে সেই কাজই করব। তখন দেবরাজ ইন্দ্র বললেন ঠিক আছে, তাহলে তোমার মতো ব্যক্তি আমার প্রয়োজন, তাহলে তুমি আমার সেনাপতি পদ গ্রহণ করো। কার্তিক বললেন ঠিক আছে তাই হোক, তাহলে আমাকে মানে এই মুহূর্তেই মানে সেনাপতি পদে অভিষিক্ত করা হোক। বললেন ঠিক আছে। ঋষি মানে দেবগুরু বৃহস্পতি আসলেন, তার সেই সমস্ত অভিষিক্ত যে কার্যাদি বৈদিক বিধান অনুযায়ী তা করা আরম্ভ করলেন। স্কন্দের ইচ্ছা ইন্দ্র তাকে সমস্ত দেবতাদের সেনাপতি নিযুক্ত করলেন। মহর্ষিদের দ্বারা পূজিত হয়ে তিনি অত্যন্ত সুন্দরভাবে শোভিত হলেন। তার মাথার উপর সোনার মানে স্বর্ণছত্র লাগানো হয়েছিল। সেই সময় পার্বতী সহ ভগবান শঙ্কর সেখানে এলেন। বলো ভোলেনাথ ভগবান কি জয়। আর তিনি এসে বিশ্বকর্মা রচিত এক অলৌকিক মাল্য তাকে প্রদান করলেন। অগ্নিদেব মানে প্রদত্ত লাল রঙের ধ্বজা তার রথে লাগিয়ে দিলেন। আর যিনি সমস্ত প্রাণীর প্রচেষ্টা প্রভা শান্তি এবং বল ও দেবতাদের জয় বৃদ্ধিকারী শক্তি, সেই তিনি স্বয়ং তার কাছে এসে উপস্থিত হলেন এবং তার শরীরের জন্মের সঙ্গে উৎপন্ন হওয়া কবচ আপনাআপনি প্রবেশ হয়ে গেল তার শরীরে। আর যুদ্ধের সময় তা স্বয়ংই প্রকট হতো সেই সমস্ত কবচ আদি। শক্তি ধর্ম বল তেজ কান্তি সত্য উন্নতি এবং মানে ব্রহ্মণতা অসম্মহ ভক্তের রক্ষা শত্রু হসংহার এবং জগৎ রক্ষা এইসব মানে স্কন্দের মধ্যে জন্মগত ছিল। তাই সমস্ত দেবতাই তাকে সেনাপতি পদে বরণ করে নিলেন, কারো কোনো অভিযোগ থাকল না। তারপর ভগবান কার্তিকেয় কাছে সহস্র সহস্র দেবসেনা উপস্থিত হয়ে বলতে লাগলো আপনি আমাদের প্রভু। তখন স্কন্দ স্কন্দ মানে কার্তিক, স্কন্দ তা মেনে নিলেন এবং তাদের দ্বারা সম্মোহিত হয়ে সকলকে আশ্বস্ত করলেন যে তোমাদের আর ভয় নেই, এখন আমি এসে গেছি। ইন্দ্রের তখন কেশী দৈত্যের হাত থেকে পাওয়া যে দেবসেনা নামক যে কন্যা মাস্তুত ভগিনী, তাকে তিনি চিন্তা করলেন যে ব্রহ্মণ্যদেব বলেছিলেন যে সাক্ষাৎ অগ্নির পুত্র, সেই তাকেই তুমি প্রদান করতে পারো। তা সেই সুন্দর সময় দেখে তিনি তার মাস্তুত ভগিনী দেবসেনাকে নিয়ে আসলেন একেবারে সুন্দরভাবে সুসজ্জিত করে। সেখানে দেবগুরু বৃহস্পতি আসলেন সেই বিবাহ কার্য সুসম্পন্ন করবেন বলে। এবারে সেখানে সুন্দরভাবে সেই বিবাহ কার্য সুসম্পন্ন করালেন আর তিনি কার্তিকের পাটরানী হলেন। তাকেই ব্রাহ্মণেরা এই যে দেবসেনা তার নাম বলছেন ষষ্ঠী, অনেকে যে ষষ্ঠী পুজো করে সেই ষষ্ঠী হচ্ছেন ইনি। তারপর লক্ষ্মী নাম হল আশা এবং সুখপ্রদা সিনিবালি কুহু এবং সদ্বৃত্তি আর তার এক অপর নাম হচ্ছে অপরাজিতা। এই সমস্ত নাম তিনি প্রাপ্ত হলেন। ঋষি মার্কণ্ডেয় বললেন হে রাজন, কার্তিককে শ্রী সম্পন্ন এবং দেবসেনাপতি হতে দেখে সপ্তঋষির যে ছজন স্ত্রীকে তারা ত্যাগ করেছিল তারা তখন এই মানে কার্তিকের কাছে আস, কার্তিকের কাছে এসে তারা তার জন্মের সমস্ত বৃত্তান্ত মানে সত্য বৃত্তান্ত শ্রবণ করালেন। তারা বলছেন যে দেখো আমরা আমাদের স্বামী কর্তৃক পরিত্যক্তা, আমরা স্বর্গাদিতেও আর যেতে পারবো না, তা আমাদের এখন কি গতি, আর আমরা তোমাকে আমাদের পুত্র বলেই মনে করি, তা হে পুত্র এখন আমরা কি করব, এবং তুমি তো সমর্থবান ইচ্ছা করলে সব কিছুই করতে পারো, তা তুমি এমন কিছু করো যাতে আমাদের পতিরা আমাদের পুনরায় ফিরিয়ে নেয়। তিনি বললেন হে নির্দোষ দেবীগণ, আপনারা আমার মাতা, আমি আপনাদের পুত্র, এছাড়া আর কোনো আকাঙ্ক্ষা যদি আপনাদের থাকে আমি তাও পূর্ণ করব। বলুন আর কি কি অসুবিধা আছে। এমত অবস্থায় সেখানে কার্তিক যখন মাতাদের এই সমস্ত কথা বলছিলেন সেখানে তার নিজ মাতা সহা মানে সাহা দন্ত সয়বয় আকার হয় আকার সাহা মানে ভালো শব্দে সহা বলা হয়, তা সহা তিনি এসে বললেন যে হে পুত্র তুমি আমার ঔরসজাত, আমি চাই তুমি আমার এক দুর্লভ এবং প্রিয় কাজ করো। কার্তিক বললেন হে মাতো কি তোমার ইচ্ছা বলো। বলছেন দেখো আমি যখন থেকে জন্ম নিয়েছি সেই শিশুকাল থেকেই আমি তোমার পিতাকে মানে ভীষণভাবে ভালোবাসি, কিন্তু তোমার পিতা অগ্নিদেব তা মানে সম্পূর্ণরূপে জানেন না, তা আমি সর্বদাই মানে সব সময়ের জন্যই তার সঙ্গে থাকতে চাই। বলছেন, হে মাতো ঠিক আছে, আজ থেকে সেই অগ্নির মধ্যে যখনই কিছু করবে তা সেখানে সহা বলতে হবে, তার মানে আপনি সেখানে সর্বদাই সেই আমার পিতা অগ্নিদেবের সঙ্গেই থাকবেন। তাহলে অগ্নি আর সহা একসঙ্গে করে দিলেন। আর ব্রাহ্মণেরা যাগযজ্ঞেতে যেসব পদার্থ মন্ত্র দ্বারা শুদ্ধ করবেন তারা সহা বলেই তা অগ্নিতে প্রদান করবেন। অতএব হে মাতো হে কল্যাণী, এইভাবে অগ্নিদেব সর্বদাই আপনার সঙ্গে থাকবে। এই কথা বলে কার্তিক সহাকে পূজা করলেন, মানে নিজ মাতাকে পূজন করলেন, তাতে সন্তুষ্ট হলেন এবং অগ্নির সঙ্গে যুক্ত হয়ে স্কন্দের পূজাও তিনি করলেন, নিজের মা নিজের পুত্রকেই আবার পূজন করলেন। ব্রহ্মা তারপর স্কন্দকে বললেন যে তুমি তোমার পিতা ত্রিপুরারীর মহাদেবের কাছে যাও, কারণ সমস্ত জগতের হিতার্থে ভগবান রুদ্র তিনি অগ্নিতে প্রবেশ করেন আর উমা সহাতে প্রবেশ করেন। অতএব ব্রহ্মার কথা শুনে কার্তিক তথাস্তু বলে মহাদেবের কাছে চলে গেলেন। তার মানে এই অগ্নি তিনি কিন্তু মহাদেব থেকেই আসেন, আর এই যে সহা ইনি হচ্ছেন উমাদেবী, দুটি দুটি রূপ। ঋষি মার্কণ্ডেয় বললেন, হে রাজন, ইন্দ্র যখন অগ্নিকুমার কার্তিককে সেনাপতি পদে পদে মানে অভিষিক্ত করলেন তখন ভগবান শঙ্কর অত্যন্ত প্রসন্ন হয়ে পার্বতীর সঙ্গে সূর্যসম কান্তি সম্পন্ন এক রথে চড়ে সেই ভদ্রবটে পুনরায় চলে গেলেন। আর সেই সময় গুর্জকের সঙ্গে পুষ্প বিমানে করে শ্রী কুবের তার আগে 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 চলছিলেন পথ দেখিয়ে সম্মান আর কি। আর ইন্দ্র ঐরাবতে করে দেবতাদের সঙ্গে সেই ভগবান শঙ্করের পেছনে পেছনে চলছিলেন, আর তাদের দক্ষিণ দিকে বসু এবং অষ্টবসুগণ রুদ্র এবং বহু স্বনামধন্য দেবসেনানি ছিলেন, আর যমরাজ মৃত্যুর সঙ্গে তাদের অনুগমন করছিলেন, আর যমরাজের পশ্চাতে ভগবান শঙ্করের তীক্ষ্ণ ফলাযুক্ত বিজয় নামের ত্রিশূল চলল, তার পেছনে নানা প্রকার জলচর বেষ্টিত হয়ে জলাধিপ বরুণ দেব তিনি চলছিলেন, আর বায়ু এবং অগ্নি চামর নিয়ে অবস্থান করছিলেন সেই মহাদেবের সঙ্গে সঙ্গে, তাদের পেছনে রাজর্ষিদের সঙ্গে দেবরাজ ইন্দ্র স্তুতি করতে করতে চলছিলেন। মহাদেব অত্যন্ত উদারভাবে তখন কার্তিককে বললেন যে তুমি সর্বদা সতর্কতার সঙ্গে ব্যূহ রক্ষা করবে। আর কার্তিক বললেন, হে ভগবান, আমি অবশ্য তা রক্ষা করব, এছাড়া আর কোনো কাজ থাকলে আমাকে আদেশ করুন। শ্রী মহাদেব বললেন, পুত্র, কর্তব্যে রত থাকা কালেও তুমি আমার সঙ্গে মাঝে মধ্যেই সাক্ষাৎ করবে, আমার দর্শন লাভে ও ভক্তির দ্বারা তোমার পরম কল্যাণ হবে। এই কথা বলে কার্তিককে মহাদেব ভগবান সর্বসম্মুখে আলিঙ্গন প্রদান করলেন। আর তিনি প্রস্থান করতে করতেই মানে অত্যন্ত উৎপাত আরম্ভ হয়ে গেল চতুর্দিকে, সমস্ত দেবতা তাতে মোহগ্রস্ত হয়ে পড়লেন, নক্ষত্রগণ আকাশ জ্বলতে লাগলো, আর নক্ষত্রগণ ইতস্তত মানে পতিত হতে থাকলো, আর আকাশে আকাশটা দেখে মনে হচ্ছে যেন জ্বলছে, আর জগৎ মুগ্ধ হয়ে গেল, পৃথিবী টলমল করতে থাকলো, জগৎ অন্ধকারে ছেয়ে গেল, তার মধ্যে পর্বত ও মেঘের নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত ভয়ানক সেনাবাহিনী দেখা গেল, অসুরেরাও এসে গেল, তারা অত্যন্ত ভয়ঙ্কর এবং অসংখ্য ছিল, সেই ভীষণ বাহিনী সহসা ভগবান শঙ্কর এবং সমস্ত দেবতার উপর ঝাঁপিয়ে পড়ল, তারা যে সেখান থেকে সেই মানে দলবদ্ধভাবে যাচ্ছিল সেখানে অসুরেরা এসে আক্রমণ করল। কার্তিককে কিন্তু বিদায় দিয়ে দিয়েছেন সেখান থেকে, কার্তিক চলে গেছেন। এবারে সেখানে ভয়ঙ্কর অস্ত্রযুদ্ধে আহত হয়ে একটু পরেই দেবসেনারা সংগ্রাম ছেড়ে পালাতে লাগল। দেবতারা তারা তো সেই তাদের সঙ্গে কোনো প্রকারেই পেরে উঠছে না, তারা তখন সেই রণক্ষেত্র ছেড়ে তারা পালিয়ে যেতে লাগল। তখন দেবরাজ ইন্দ্র সকলকে পালাতে দেখে বলছেন, হে বীরগণ, তোমরা কেউ পালিও না, আমরা একত্রিত হয়ে তাদের উপর আক্রমণ করব। আমরা একত্রিত হলে আর কোনো ভয় থাকবে না, তোমরা এইভাবে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করো না, এটা অনুচিত। এসো আমরা সকলে একত্রিত হয়ে সেই অসুরদের প্রতি মানে ঝাঁপিয়ে পড়ি। এবারে সেখানে দানবদের সঙ্গে যুদ্ধ করতে লাগলেন আবার পুনরায়। সমস্ত দেবতা মহাবলী মরু সাধ্য এবং বসুগণও যুদ্ধে যোগদান করলেন এবং তাদের অস্ত্রশস্ত্রের আঘাতে দৈত্যদের শরীর একেবারে রক্তাক্ত করে ফেললেন। সব একত্রিত হলে, একজোট হলে একটা শক্তি আলাদা উৎপন্ন হয় এবং তাদের শরীর ছিন্ন ভিন্ন হয়ে রণভূমিতে ছড়িয়ে পড়তে লাগলো। কারো হাত কেটে পড়ে যাচ্ছে, কারো পা, কারো নাক, কারো গলা, বিভিন্নভাবে তারা বিনষ্ট হতে থাকলো। এর মধ্যে মহিষাসুর নামক এক ভয়ঙ্কর অসুর ছিল, যিনি ব্রহ্মাজির বরপ্রাপ্ত, তাকে মারা অত সহজ নয়। সেই মহিষাসুরূপ অন্যান্য সব দানবদের সঙ্গে করে নিয়ে এসে সেই দেবতাদের উপরে আক্রমণ করল ভীষণভাবে এবং তাকে আসতে দেখে ইন্দ্র সহ সমস্ত দেবতাগণ পালাতে লাগল। মানে দেবরাজ ইন্দ্র তো সংগঠন করলেন যে এসো এসো ভয় নেই, কিন্তু সেই মহিষাসুর এমনভাবে আক্রমণ করতে থাকলো তারা সেখান থেকে পালিয়ে যেতে লাগলো দেবরাজ ইন্দ্রের সঙ্গে। ক্রুদ্ধ মহিষাসুর তখন অতি বেগে সেই ভগবান রুদ্রের রথের মানে ভগবান শঙ্করের রথের যে দড়ি সেটা ধরে ফেলেছে। তখন ভগবান মহাদেব দেখলেন যে মহিষাসুর বধের সংকল্প করে কালরূপ শ্রী কার্তিককে তিনি স্মরণ করলেন। তিনি বললেন, কার্তিককেই ডাক, আর কার্তিকের হাতেই এই মহিষাসুরের বধ লেখা রয়েছে। তিনি কার্তিককে স্মরণ করলেন। কান্তিমান কার্তিক তৎক্ষণাৎ সেই রণভূমিতে আসলেন, বল কার্তিক ভগবান কি জয়। এবং তিনি ক্রোধিত হয়ে কার্তিক তিনি একেবারে রক্তবর্ণ ধারণ করলেন, তার চোখগুলো একেবারে লাল হয়ে উঠল এবং তিনি ভয়ঙ্কর মানে গর্জন করতে থাকলেন। একদিকে চোখ লাল হয়েছে, আবার যে বস্ত্র পরা আছে সেটাও লাল, আবার যে গলায় যে মালা আছে সেটাও লাল, আর ঘোড়ার রংটাও লাল। আর তিনি স্বর্ণ কবচ ধারণ করেছিলেন এবং অগ্নির ন্যায় সুন্দর কান্তি সম্পন্ন রথে আরোহণ করে সেখানে মহাদেব স্মরণ করা মাত্রই তিনি আসলেন এবং তাকে দেখেই দৈত্য সেনারা মানে দেখেই রণভূমি ত্যাগ করা আরম্ভ করল, বললো এ তো ভয়ঙ্কর। মহাবলী কার্তিক মহিষাসুরকে বধ করার জন্য এক প্রজ্জ্বলিত শক্তি নিক্ষেপ করল এবং সেটি গিয়ে তার বিশাল মস্তককে প্রথমে কেটে ফেলল। সেই বিশাল মানে জাজ্বল্যমান যে শক্তি, অগ্নিরূপ শক্তি, সেটা গিয়ে মহিষাসুরকে তার গলদেশ কেটে মানে মস্তকটা পৃথক করে দিলেন আর মহিষাসুর প্রাণহীন হয়ে মাটিতে পড়ে গেল। তা মহিষাসুরের যে মানে পর্বত সমান যে মস্তক সেটা উত্তর কুরুদেশের দিকে গিয়ে পড়ল। সেই মস্তকটাই হচ্ছে 16 যোজন বিস্তৃত, যা চিন্তাই করা যাবে। আর শক্তি বারবার নিক্ষেপ করে কার্তিক তিনি কি করলেন, তার যত সেনা ছিল তারাও ভয়ঙ্কর দুর্মদ, তাদেরকে সব নিঃশেষ করতে থাকলেন। কেমন করে বলছেন, সূর্য যেমন অন্ধকারকে নাশ করে, অগ্নি যেমন বৃক্ষাদিকে বিনষ্ট করে, বায়ু যেমন মেঘকে বিনষ্ট করে, তেমনি কার্তিক সমস্ত শত্রুদের দেখতে দেখতে একেবারে তদ্বৎ একেবারে বিনষ্ট করে দিলেন। তারপর তিনি ভগবান শঙ্করকে প্রণাম করলেন এবং দেবতাদের পূজন করলেন। তাকে তখন মানে কিরণ জালমণ্ডিত সূর্যের মতো দীপ্ত বলে মনে হচ্ছিল। ইন্দ্র তাকে আলিঙ্গন করে বললেন যে এই মহিষাসুর ব্রহ্মার বরে বলে বলিয়ান, আমরা তাদের সঙ্গে তার সঙ্গে যুদ্ধ করা কি, তাদেরকে মানে এই মহিষাসুরকে দেখলে আমরা ছুটে পথ পেতাম না, তা আজ সেই ভয়ানক কণ্টককে আজ তুমি আমাদের থেকে দূর করে দিয়েছো, আজ আমরা নিষ্কণ্টক হয়েছি। তাই খুব খুশি হলেন। খুশি হয়ে তিনি বলছেন যে তুমিও মানে আমাদের যে উপকার করলে তার পরিবর্তে আমরা কোনোদিন সেই ঋণ পরিশোধ করতে পারবো না। তখন মহাদেব ভগবান দেবতাদের সম্মুখে এগিয়ে এসে বললেন, হে দেববৃন্দ, তোমরা এই আমি যেমন অজেয়, তোমরা এই কার্তিককেও মানে সংগ্রামে অজেয় বলে জেনো, এবং সে প্রথম যুদ্ধ পরাক্রম প্রসিদ্ধি হয়ে থাকলো। প্রথম যুদ্ধতেই তার বিশাল প্রভাব প্রতাপ, ত্রিলোকে আপনার অক্ষয় কীর্তি ছড়িয়ে পড়বে, এবং হে মহাবাহ সকল দেবতাই আপনার অধীনে থাকবেন, দেবরাজ ইন্দ্র বললেন। এই কথা বলে ইন্দ্র ভগবান শিবের অনুমতি নিয়ে দেবতাদের সঙ্গে স্বর্গের দিকে রওনা হলেন। আর মহাদেব তখন অন্যান্য দেবতাদের বললেন, তোমরা কার্তিককে আমার মতোই মান্য করবে। তারপর তিনি ভদ্রবটে, যেখানে তিনি তপস্যা করেন সেই ভদ্রবটে পুনরায় মহাদেব চলে গেলেন। বল মহাদেব ভগবান কি জয়। অগ্নিকুমার কার্তিক একদিনেই সমস্ত দানবগণকে সংহার করে এই ত্রিলোক জয় করে নিয়েছিলেন। আর মহর্ষিরা তাকে সাধ্য মতন পূজন করলেন। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে দ্বিজবর মার্কণ্ডেয় মুনিকে, ভগবান কার্তিকের তিন লোকে বিখ্যাত যেসব নাম আছে তা আমি জানতে চাই। তা মহর্ষি মার্কণ্ডেয় তিনি তার অনেক নাম, প্রায় 108টির মতো নাম, সেই সমস্ত নাম শ্রবণ করালেন। আর বৈশম্পায়ন মুনি বললেন জনমেজয়কে, পরীক্ষিতের পুত্র জনমেজয় বললেন, হে রাজন, এদিকে পাণ্ডবগণ ব্রাহ্মণগণ একত্রিত হয়ে মনোযোগ সহকারে মার্কণ্ডেয় মুনি কর্তৃক বর্ণিত যে সমস্ত ধর্ম ব্যাখ্যা এবং কাহিনী উপাখ্যান আদি যা কিছু শ্রবণ করাচ্ছিলেন সকলে একেবারে নিশ্চিন্ত মনে শ্রবণ করছিলেন। অপরদিকে ভগবান শ্রীকৃষ্ণের সহধর্মিনী সত্যভামা আর সেই কৃষ্ণা মানে দ্রৌপদী তারা একদিন একত্রিত হয়ে তারা বলাবলি করছে। সত্যভামা দ্রৌপদীকে বলছেন, হে দেবী, তোমার এই প্রতিগণ তারা মানে দিকপাল সদৃশ বলিয়ান তেজস্বী এবং তাদের শরীরও অনেক সুন্দর, তা তাদের তোমার প্রতি যে হাবভাব তা তো মানে একেবারে তারা সর্বদাই তোমার প্রতি প্রসন্ন, তা তুমি কি তাদের কোনো বশ করেছো? তুমি কি তন্ত্রমন্ত্র কিছু জানো? এবং তুমি কি তাদের কোনো জড়িবটি সেবন করিয়েছো বশ করার জন্য? তা না হলে এই যে মানে দিকপাল সদৃশ শক্তিসম্পন্ন যে তোমার পাঁচ পতি, তারা তো মানে তোমাকে ভীষণভাবে মানে, কি কারণ? যদি কিছু থাকে তাহলে আমি কেশবকেও বশ করে ফেলবো, আমাকে দিয়ে দাও। সত্যভামা তিনি তো একটু আবার ক্রোধীও ছিলেন, তা সত্যভামা যখন এই সমস্ত বললেন তখন দ্রৌপদী বলছেন, ছি ছি ছি, হে সত্যভামে, হে দেবী, হে সতী, তোমার এই রূপ মানে কুযুক্তি বা তোমার এই প্রকার যে দুরাচারিণী স্ত্রীগণের যে মত, সেই মত যে তুমি পোষণ করলে, এ একেবারেই তোমার বলা অনুচিত, তুমি এ খুব ভুল কথা বললে। দেখো মন্ত্রতন্ত্র দিয়ে কাউকে বশ করতে নেই, আর পতি তো অনেক দূরের কথা, এ তোমার বলা উচিত হয়নি। তারপরে বললেন, দেখো আমি কিভাবে তাদের মানে আমার প্রতি তার যে সন্তুষ্ট কিভাবে, এই মন্ত্রতন্ত্র এই সমস্ত নয়, এই মন্ত্রতন্ত্র দিয়ে যারা কেউ কাউকে বশ করে এ একেবারেই অনুচিত এবং গরহিত নিন্দনীয় কর্ম। কাউকে যদি সন্তুষ্ট করতে হয় তাহলে সেবা দ্বারা, নিজের সদ্গুণ দ্বারা। দেখো যশস্বিনী সত্যভামা, আমি মহাত্মা পাণ্ডবদের সঙ্গে যেরূপ আচরণ করি তা আমি তোমাকে যৎকিঞ্চিৎ শ্রবণ করাচ্ছি। বলছেন যে আমি অহংকার এবং কাম ক্রোধ পরিত্যাগ করে মানে সতর্কভাবে সমস্ত পাণ্ডবদের এবং এই পাণ্ডবদের আরো আরো যে সমস্ত স্ত্রীগণ আছে তাদেরকে আমি সেবা করে সন্তুষ্ট রাখি। আমি ঈর্ষা পরিহার করে নিজের মনকে বসে রেখে শুধুমাত্র সেবার মনোভাবে পতিদের পছন্দ মতো কাজ করি। কখনো আমি অহংকার করি না, কখনো কটুবাক্য বলি না, কখনো অসভ্যতাকে স্থান দিই না, আর কখনো অপ্রিয় কথায় কান দিই না, মন্দ স্থানে গমন করি না, কোনো কু অভিপ্রায় নিয়ে চলি না, পতিদের মনোভাব বুঝে চলি। তারা যাতে সন্তুষ্ট সেটাই আমি করি, তাদের যেটা পছন্দ নয় তা আমি কখনোই করি না। আমি রূপবান, যেমনই পুরুষ হোক আমার মন পাণ্ডবগণ ব্যতীত অন্য কোনো দিকে যায় না। পতিদের আহার না হলে আমি ভোজন করি না, তাদের স্নান না হলে আমি স্নান করি না, তারা না বসলে আমি বসি না, আর যখন তারা গৃহে আসেন আমি উঠে দাঁড়িয়ে তাদের আসন এবং পাদদাদি অর্পণ করি, ঘর দুয়ার সব পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, আর তারা যে আহার পছন্দ করেন আমি সেই আহারই মানে যোগাই, আর সর্বদা সাবধান থাকি যে তাদের সেবার জন্য ত্রুটি না হয়। প্রয়োজনে খাদ্য সামগ্রী আমি নিজেই সংগ্রহ করি, আর কথাবার্তা কখনো কাউকে মানে এমন কথা বলি না যে কেউ অপমানিত হয়। দুষ্ট নারীর সংসর্গ করি না, সর্বদা পতির সেবায় তৎপর হয়ে আলস্যকে আমি ত্যাগ করি। আর আমি কখনো সেবা করতে করতে ইতস্তত গমন করি না। তারা যদি বাইরে চলে গিয়ে থাকেন ফল পুষ্প আনয়নাদি করতে, তাহলে আমি সব কাজ ছেড়ে দিয়ে আমি তখন মানে ভগবানের জপ করি। আর আমি কখনো অনিয়ম করি না, আর পত্নীদের জন্য শাস্ত্রে যেরূপ করণীয় কর্তব্য আছে আমি তার সবই পালন করি। নিজেকে যথাসাধ্য বস্ত্র অলঙ্কারে সজ্জিত করি এবং সর্বদা সাবধানে থেকে পতিদের প্রিয় কাজে তৎপর হয়ে থাকি। হে দেবী, আমার শ্বশ্রুমাতা কুটুম্বের প্রতি পালনীয় যে সমস্ত ধর্মকথা আমার বিবাহের পরপরই বলেছিলেন আমি সেগুলো সব মনে রেখেছি এবং তা যথাবত পালন করি। আমার স্বামীদের যে সমস্ত প্রিয়জন আত্মীয় বর্গ তাদের আমি সেবা করি এবং তাদের যাতে সম্মান মান সম্মান বজিয়ে থাকে আমি এই অম্বিদ আচার আচরণ করে থাকি। আমি বিনয় নিয়মাদি সব পালন করি। আমার পতিরা মৃদুভাষী সরল স্বভাব সত্যনিষ্ঠ সত্য ধর্ম পালন করে থাকেন, তাই আমি সর্বদাই মানে তাদের অধীনে থাকি এবং আমি কোনো অপ্রিয় কিছু করি না। আমি কখনো পতিদের কাছে স্পর্ধা দেখাই না যে আমি এটা জানি আমি ওটা জানি আমাকে এটা দাও ওটা দাও, এই সমস্ত আমি কিছুই বলি না। হে সুভাগে, আমি প্রত্যহ স্বামীদের নিদ্রার পূর্বে জেগে যাই এবং তারা নিদ্রিত হলে আমি তারপরে নিদ্রা যাই, তারপরে তাদের পূর্বে আমি নিদ্রা থেকে উঠে গুরুজনদের সেবা করি, আর ইত্যাদি ইত্যাদি। এবং আমার যে মানে শাশুড়ি মাতা আছেন তাকে আমি মানে একেবারে গুরুদেবের মতন ভগবানের মতন দেবীর মতন তাকে পূজন করি এবং আমি নিজে যা কিছু পছন্দ করি তাকে দিই। আমি যে সমস্ত অলংকার ধারণ করতে পছন্দ করি আমি সেগুলি আমার শাশুড়ি মাতাকে প্রদান করতে মানে পছন্দ করি এবং সেই সমস্ত কার্য আমি করে থাকি। আর আগে আমি যখন সেই মহারাজ যুধিষ্ঠিরের মহলে থাকতাম তখন সেখানে তো বিশাল ব্যাপার, 8000 ব্রাহ্মণ সুবর্ণ পাত্রে করে আহার করতেন, তাদের প্রত্যেকের নাম এবং তাদের প্রত্যেকের কর্ম আমি জানতাম এবং তাদের যাতে অসুবিধা না হয় তাও আমাকে মানে খেয়াল রাখতে হতো। এবং যুধিষ্ঠির 88000 গৃহস্থ স্নাতকদের ভরণ পোষণ করতেন, তার 10000 পরিচালক ছিল, তারা রত্ন অলঙ্কারে সুসজ্জিত থাকত, আমি সকলের নাম সকলের রূপ সকলের আহার বস্ত্রাদির খবর রাখতাম এবং তারা কি কি কাজ করতেন তাও আমি হিসাব রাখতাম। আর মতিমান কুন্তী নন্দনের 10000 দাসদাসী হস্তে ভোজনপাত্র নিয়ে তারা দিন রাত অতিথি সেবা এবং ব্রাহ্মণ সেবায় নিযুক্ত থাকতেন, 10000 দাসদাসী। এবং ইন্দ্রপ্রস্থে যখন মহারাজ যুধিষ্ঠির রাজ্য পালন করতেন তখন 1,00,000 ঘোড়া এবং 1,00,000 হাতি তিনি কোথাও গমন করলে তার পেছনে পেছনে গমন করত। তার সমস্ত পৃষ্ঠপোষকতা আমি করতাম এবং মহারাজ যুধিষ্ঠিরের যেখানে যেখানে গোপন অর্থ থাকতো তাও আমি জানতাম। আর আমি অন্তপুরের দাস দাসী এবং পরিবার পরিজনের কাছে দেখাশোনা সমস্ত কিছু আমার দায়িত্বে ছিল। হে যশস্বিনী সত্যভামা, মহারাজের আয় ব্যয় জমা খরচের হিসাবও আমি রাখতাম। আর পাণ্ডবরা আত্মীয় কুটুম্বের মানে সমস্ত ভার আমার উপরে ছেড়ে তারা নিশ্চিন্তে পূজা পাঠ এবং ব্রাহ্মণগণের সেবায় নিযুক্ত থাকত। আমি সমস্ত কিছু দেখাশোনা করতাম এবং আমি আমার নিজের সুখ নিজের সুবিধা সব জলাঞ্জলি দিয়ে এই সমস্ত দায়িত্ব সর্বদাই মাথায় নিয়ে সেই সমস্ত কার্য সুসম্পন্ন করতাম। এইভাবে তিনি পতিদের কিভাবে সেবা করলেন সে কথা বললেন। আর বলছেন যে আমি সর্বদা মানে এমনভাবে থাকতাম যে তাদের সবসময় যেন আমি সেবা করতে পারি। দুষ্টা নারীদের মতো আচার ব্যবহার আমি কখনো করি না এবং আমার তা ভালোও লাগে না। দ্রৌপদী এই ধর্মপূর্ণ কথা শ্রবণ করালে সত্যভামা তাকে সম্মান জানিয়ে বললেন, পাঞ্চালী আমার একটি প্রার্থনা আছে, তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমাকে যে কথা বললাম যে তুমি কি কোনো জড়িবটি খাইয়েছো বা কোনো তন্ত্রমন্ত্রের সাহায্যে এই পাণ্ডবগণকে বশ করেছো, তুমি আমাকে ক্ষমা করো। আমি তোমার একদিকে সখিত তাই আমি উপহাসাচ্ছলে এই কথা বলেছিলাম, এ তো এমন করা উচিত নয় সে আমি খুব ভালোভাবেই জানি। তারপরে দ্রৌপদী বললেন, সত্যভামা স্বামীর হৃদয় বশ করার নির্দোষ পথ আমি তোমাকে যৎকিঞ্চিত জানালাম, তুমি যদি এই পথ অনুসরণ করো তাহলে স্বামীর মন সতই তোমার দিকে আকর্ষিত হবে। স্ত্রীদের জন্য ইহলোকে ও পরলোকে পতি সেবার থেকে বড় কোনো সেবা হতেই পারে না। তা তুমি তো সাধারণ নারী নও, তুমি ভগবান শ্রীকৃষ্ণের সাক্ষাৎ পাটরানী, তা তোমাকে আমি কি উপদেশ দেব গো, তুমি সব কিছুই জানো, আমাকে পরীক্ষা করার জন্য এই সমস্ত কথা তুমি বলছো। হে সত্যভামে, তুমি সেই ভগবান শ্রীকৃষ্ণচন্দ্রের অতি প্রিয়া, তাই তুমি তার সেবা করো এবং তার সেবা করার জন্য সমস্ত জগৎ তারা সর্বদাই ধ্যানযোগ অবলম্বন করে মানুষে তার সেবায় রত রয়েছেন জন্ম জন্মান্তর ধরে। তা তুমি সেই ভগবানকে স্বামীরূপে প্রাপ্ত হয়েছ, তুমি তো আমাদের থেকে অনেক মানে গুণসম্পন্না এবং অনেক ভাগ্যবতী গো। এইভাবে বলছেন। আর সেই দিন ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি সেই দ্বারকা প্রদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন। বেশ কয়েকদিন সেই দ্বৈতবনেই থাকলেন, কাম্বকবন থেকে তিনি চিন্তা করলেন, মার্কণ্ডেয় মুনির সঙ্গে সাক্ষাৎ করলেন এবং পাণ্ডবদের সঙ্গে যে আদান প্রদান যে সম্মান প্রদর্শন করানো তা সুসম্পন্ন করে তিনি দ্বারকায় ফিরে যখন রথে উঠেছেন তখন সত্যভামা তো দেবী কৃষ্ণার সঙ্গে কথাবার্তা বলাতে ব্যস্ত। তিনি স্নেহপূর্ণ বচনে বললেন, সত্যভামে এসো এখন তো যেতে হবে। এই কথা যখন বললেন তখন এই সত্যভামা দ্রৌপদীকে বললেন, হে কৃষ্ণা তুমি চিন্তা করো না, তুমি ব্যাকুল হয়ো না, রাতভর জেগে থেকো না, তুমি সর্বদা চিন্তাযুক্ত থেকো না, দেখবে একদিন দেবতুল্য তোমার পতিরা আবার রাজ্য ফিরে পাবে। আমি কি করে জানলাম জানো তো, আমাদের দ্বারকা প্রদেশেও আমাদের নাথের সঙ্গে সমস্ত মুনি ঋষিবৃন্দ এই কথা বলেন যে তাদের রাজ্য তাদের ফিরিয়ে দিতেই হবে, সে যেভাবেই হোক তারা রাজ্য পেয়ে যাবে। তাই সেই মুনি ঋষিদের কথা অনুযায়ী আমি জানতে পারি যে পেরেছি যে তোমাদের রাজ্য তোমরা পুনরায় প্রাপ্ত হয়ে যাবে। অতএব তুমি কোনো প্রকার দুঃখ করো না, তোমার মতো শীল সম্পন্না সম্মানীয় নারী বেশি দিন দুঃখ ভোগ করতে পারে না। আমি মুনি ঋষিদের কাছে এই সমস্ত সব কিছুই জানতে পেরেছি। অতএব হে কৃষ্ণা তুমি নিশ্চয়ই নিষ্কণ্ঠ হয়ে পতিদের সঙ্গে পুনরায় রাজ্য ভোগ করবে। তুমি দেখবে অতি শীঘ্রই দুর্যোধনকে বধ করে মহারাজ যুধিষ্ঠির সমস্ত পৃথিবীর সম্রাট হয়ে যাবেন। তোমার দুঃখ দেখেও যারা তোমার অপ্রিয় কার্য করেছে জেনে রেখো তারা সকলেই নরক ভোগ করবে। আর যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল এবং সহদেব, তারা তাদের থেকে যে তুমি পাঁচ পুত্র প্রাপ্ত হয়েছ, প্রতিবিন্দ, সুতসোম, শ্রুতকর্মা, শতানিক ও শ্রুতসেন নামক তোমার যে পাঁচ পুত্র, তারা সেই দ্বারকা প্রদেশেই থাকে। তাদের কোনো অসুবিধা নেই, তারা সকলেই শাস্ত্র এবং শস্ত্রবিদ্যায় একেবারে সুনিপুণ। আর তারা অভিমন্যুর মতোই অন্যান্য মানে অত্যন্ত আনন্দে দ্বারকাতে রয়েছে। আর সুভদ্রা, সেও তো তাদের মা, তা তুমি যেমন তার একেবারে সাক্ষাৎ মাতা, সে ঠিক তোমার থেকেও আমার মনে হয় তুমিও যদি তোমার পুত্রেদের সেবা করতে তাহলে সেই সুভদ্রার মতো অত মানে নজরে নজরে রাখতে পারতে না, তাই সে সর্বদাই তোমার পুত্রদের নিজের পুত্রের থেকে বেশি স্নেহ প্রদান করে থাকে। তিনি কোনো প্রকার ভেদভাব না করে সকলকেই আদর যত্নে রাখেন। আর প্রদ্যুম্নের মাতা রুক্মিণী মানে আমার জ্যেষ্ঠা দিদি, তিনি কি করেন, তাদের সব আবদার পূর্ণ করেন। যে যা চায় আবদার মনে যে যা চাইবে যে যা বলবে সেই তিনি তা পূর্ণ করেন, রুক্মিণী দেবী। আর শ্যামসুন্দর মানে আমাদের নাথ, তিনিও পুত্রেদের মতোই তাদের ভালোবাসেন। আর আমার শ্বশুর মহোদয়, তিনি খাদ্য, বস্ত্র ইত্যাদির দেখাশোনা করেন যে তাদের কি কি দেওয়া দরকার। আর আমাদের জ্যেষ্ঠ ভ্রাত শ্রী বলদেবজি, তিনি প্রমুখ অন্ধক ও বৃষ্ণিবংশীয় যাদব, তাদের সুখ সুবিধার জন্য দৃষ্টি রাখেন। আর প্রদ্যুম্ন এবং তোমার পুত্রদের প্রতি তাদের একই প্রকার স্নেহ এবং একই প্রকার ভালোবাসা, তুমি তাদের জন্য বিন্দুমাত্র চিন্তা করো না। সে তোমার কাছে থাকলে হয়তো তোমার মনটা খুব ভালো থাকতো, কিন্তু তোমার থেকে যে প্রেম, যে প্রীতি তারা পেত, তার থেকেও বেশি প্রেম প্রীতি সেই দ্বারকা প্রদেশে সকলেই তাদের প্রতি বর্ষণ করে থাকে। এইরূপ নানা প্রিয়, সত্য, আনন্দদায়ক, অনুকূল কথা বলে সত্যভামা শ্রীকৃষ্ণের রথে চড়ার জন্য উদ্যত হলেন। আর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি হাত দেখিয়ে বলছেন, হে কৃষ্ণা, তুমি চিন্তা করো না, তোমার সব কিছু পরিপূর্ণ হবে। শ্রীকৃষ্ণ মৃদু হাস্যে দ্রৌপদীকে সান্ত্বনা দিলেন এবং রথে করে দ্বারকার দিকে গমন করলেন। বল দ্বারকাধীশ ভগবান কি জয়। এর পরবর্তী অংশ আরো সুন্দর সুন্দর, কৌরবদের ঘোষ যাত্রা এবং গন্ধর্বদের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ এবং অন্যান্য সেই যে দুর্যোধন দুষ্কর্ম করেছিল সেই গন্ধর্বদের সঙ্গে যুদ্ধ করে পাণ্ডবদের মানে দুর্যোধনকে পুনরায় মুক্ত করে দিয়েছিলেন, সেই সমস্ত অলৌকিক সুন্দর সুন্দর ঘটনাবলি শ্রীমান চৈতন্য মহাপ্রভুর কৃপা হলে আমরা আগামী দিন আস্বাদন করব। অর্ধকার দিনের পাঠে বিরতি এখানেই দিলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল শ্রী শ্রী গিরিরাজ মহারাজ কি জয়। শ্রী গৃন্দ্র বিহারী লাল ভগবান কি জয়। শ্রী শ্রী মহাভারত পঞ্চম বেদ কি জয়। শ্রী শ্রী কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস ভগবান কি জয়। শ্রী শ্রী শুকদেব গোস্বামী পাত কি জয়। শ্রী শ্রী মার্কণ্ডেয় মহামুনি কি জয়। শ্রী শ্রী বৈশম্পায়ন মহামুনি কি জয়। শ্রী শ্রী সুতদেব গোস্বামী পাত কি জয়। শ্রী শ্রী শৌনকাদি ঋষি বৃন্দ কি জয়। শ্রী শ্রী আপন আপন গুরু মহারাজ কি জয়। শ্রী শ্রী সিদ্ধ পণ্ডিত শ্রী রামকৃষ্ণ দাসজি মহারাজ কি জয়। শ্রী শ্রী কৃপাসিন্ধু দাসজি মহারাজ কি জয়। শ্রী শ্রী মহন্ত মহারাজ কি জয়, বল দ্বারকাধীশ ভগবান কি জয়।